আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। এ সপ্তাহে রিসালা 160টি সুন্নত ও আদব, এই বিষয়গুলো 550টি সুন্নত ও আদব কিতাবের 72-90 পৃষ্ঠা থেকে নেওয়া হয়েছে। আত্তারের দোয়া। হে মুস্তফার প্রতিপালক, যে কেউ এই পুস্তিকা 160টি সুন্নত ও আদব পড়ে বা শুনে নিবে তাকে সুন্নত অনুযায়ী ইতিকাফ করার তৌফিক দান করুন এবং তাকে বিনা হিসাবে ক্ষমা দান করুন। আমিন। বিজাহিন নবিগিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দরুদ শরীফের ফজিলত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উপর একবার দরুদ শরীফ পাঠ করে আল্লাহ পাক তার উপর 10টি রহমত প্রেরণ করেন এবং তার আমলনামায় 10টি নেকি লিখে দেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রোগীর সমবেদনা জ্ঞাপন করার 33টি সুন্নত ও আদব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 8টি বাণী। নাম্বার 1, অসুস্থ ব্যক্তির প্রতি সমবেদনা জ্ঞাপন করো। নাম্বার 2, যে ব্যক্তি কোনো অসুস্থ ব্যক্তির প্রতি সমবেদনা জ্ঞাপন করতে যায় আল্লাহ পাক তার উপর 75,000 ফেরেশতার ছায়া দান করেন, তার প্রতিটি কদমে তার জন্য একটি করে নেকি লিখে দেন, প্রতিটি কদমে তার একটি করে গুনাহ মুছে দেন এবং একটি করে পদম মর্যাদা বৃদ্ধি করেন যতক্ষণ না সে তার স্থানে বসে যায়। যখন সে বসে যায় তো রহমত তাকে আবৃত করে না এবং নিজের ঘরে ফিরে আসা পর্যন্ত রহমত তাকে আচ্ছাদিত করে রাখবে। নাম্বার 3, যে ব্যক্তি কোনো অসুস্থ ব্যক্তির প্রতি সমবেদনা জ্ঞাপন করতে যায় তো আসমান থেকে একজন আহ্বানকারী আহ্বান করে, তোমার জন্য সুসংবাদ, তোমার যাত্রা শুভ হোক আর তুমি জান্নাতের একটি স্থানকে নিজের ঠিকানা বানিয়ে নিয়েছো। নাম্বার 4, যে মুসলমান সকালে কোনো মুসলমানের প্রতি সমবেদনা জ্ঞাপন করতে বের হয় তবে সন্ধ্যা পর্যন্ত তার জন্য 70,000 ফেরেশতা ইস্তিগফার অর্থাৎ ক্ষমা প্রার্থনার দোয়া করে এবং যদি সন্ধ্যায় যায় তবে সকাল পর্যন্ত 70,000 ফেরেশতা ইস্তিগফার করে এবং তার জন্য জান্নাতে একটি বাগান থাকবে। নাম্বার 5, যে ব্যক্তি উত্তমভাবে উযু করল অথবা সওয়াবের নিয়তে আপন মুসলমান ভাইয়ের সমবেদনা জ্ঞাপন করল তাকে জাহান্নাম থেকে 70 বছরের দূরত্ব পর্যন্ত দূর করে দেওয়া হবে। নাম্বার 6, যখন তুমি কোনো অসুস্থ ব্যক্তিকে দেখতে যাবে তখন তাকে বলো যেন তোমার জন্য দোয়া করে, কেননা তার দোয়া ফেরেশতাদের দোয়ার মতো হয়ে থাকে। নাম্বার 7, অসুস্থ ব্যক্তি যতক্ষণ পর্যন্ত সুস্থতা লাভ না করে তার কোনো দোয়া প্রত্যাখ্যান করা হয় না। নাম্বার 8, যখন কোনো মুসলমান কোনো মুসলমানের প্রতি সমবেদনা জ্ঞাপন করতে যায় তবে 7 বার এই দোয়াটি পাঠ করবে, আস আল্লাহুল আযীম রাব্বাল আরশিল করিম আইয়াশফিয়াকা, যদি মৃত্যু না আসে সে আরোগ্য লাভ করবে। নাম্বার 9, সমবেদনার সংজ্ঞা, আবিধানিক অর্থ অসুস্থ ব্যক্তির নিকট গিয়ে তার অবস্থা জিজ্ঞাসা করা অর্থাৎ শারীরিক অবস্থা জিজ্ঞাসা করা। নাম্বার 10, অসুস্থ ব্যক্তির প্রতি সমবেদনা জ্ঞাপন করার সুন্নত, যদি জানা থাকে যে দেখতে গেলে অসুস্থ ব্যক্তি অপছন্দ করবে এমন তো অবস্থায় যাবেন না। নাম্বার 11, যদি অসুস্থ ব্যক্তির ব্যাপারে আপনার অন্তরে অসন্তুষ্টতা থাকে এবং তার প্রতি আপনার আগ্রহ নাও থাকে তবু তাকে দেখতে যান। নাম্বার 12, সুন্নত অনুসরণের নিয়তে সমবেদনা জ্ঞাপন করুন, যদি শুধুমাত্র এজন্য দেখতে যান যে যখন আমি অসুস্থ হব তখন সেও আমাকে দেখতে আসবে তাহলে সওয়াব পাবেন না। নাম্বার 13, কাউকে দেখতে গিয়ে তার কঠিন অবস্থা দেখলে তবে তার ভয় হয় এমন কথা বলবেন না, যেমন তোমার অবস্থা খারাপ, আর না এই ধরনের মাথা নাড়বেন যেটা দ্বারা অবস্থা খারাপ হওয়া বোঝায়। নাম্বার 14, কোনো রোগীকে দেখতে গেলে রোগী অথবা দুঃখিত ব্যক্তির সামনে অবস্থার চাহিদা অনুযায়ী নিজের চেহারায় দুঃখ ও বেদনা বহিঃপ্রকাশ করুন। নাম্বার 15, কথাবার্তার ধরন কখনো যেন এমন না হয় যে রোগী বা তার পরিবারের লোকদের কুমন্ত্রণ আসে যে সে আমাদের বিপদে খুশি হচ্ছে। নাম্বার 16, রোগীর পরিবারের লোকদের প্রতিও সহানুভূতি প্রকাশ করুন এবং যতটুকু খেদমত বা সহযোগিতা করতে পারেন করুন। নাম্বার 17, রোগীর কাছে গিয়ে তার অবস্থা জিজ্ঞাসা করুন এবং তার জন্য সুস্থতা ও কল্যাণের দোয়া করুন। নাম্বার 18, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের পবিত্র স্বভাব এটা ছিল যে যখন কোনো রোগীকে দেখতে যেতেন তখন এটি বলতেন, লা বাসা তাফুরুন ইনশাআল্লাহ। নাম্বার 19, রোগীর মাধ্যমে নিজের জন্য দোয়া করান, কেননা অসুস্থ ব্যক্তির দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। নাম্বার 20, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, রোগীর পরিপূর্ণ সমবেদনা হলো এটি যে তার কপালে হাত রেখে জিজ্ঞাসা করা শারীরিক অবস্থা কেমন। নাম্বার 21, হযরত মুফতি আহমেদিয়ার খান রহমাতুল্লাহ তাআলা আলাইহি এই হাদিসে পাকের ব্যাখ্যায় বলেন, যখন কোনো ব্যক্তি কোনো রোগীকে দেখতে যাবে তখন নিজের হাত কপালে রাখবে, অতঃপর মুখে বলবে আপনার অবস্থা কেমন, এতে রোগীর প্রশান্তি অনুভব হয়ে থাকে। কিন্তু অনেকক্ষণ ধরে হাত রাখবেন না, এই হাত রাখাটা আন্তরিকতা প্রকাশের জন্য। নম্বর ২২, যদি কপালে হাত রাখার কারণে রোগীর কষ্ট অনুভব হয় তবে হাত রাখবেন না। আর যদি রোগী আমরোজ সুশ্রী বালক, বরং সুশ্রী বালকও যদি না হয় এবং হাত রাখার দ্বারা আল্লাহর পানা মন্দ চিন্তা ভাবনা আসে তবে হাত রাখা গুনাহ। আর যদি দেখার কারণে এমন হয় তবে দেখাও হারাম। নাম্বার ২৩, রোগীর সামনে এমন কথা বলা উচিত যেটা তার মনে শান্তি অনুভব হয়। অসুস্থতার ফজিলত ও আল্লাহ পাকের রহমতের আলোচনা করুন যাতে তার চিন্তাধারা পরকালে সওয়াবের দিকে ধাবিত হয় এবং সে অভিযোগের শব্দাবলী মুখে না আনে। নাম্বার ২৪, সমবেদনা জ্ঞাপন করার ক্ষেত্রে অবস্থার চাহিদা অনুযায়ী রোগীকে নেকি দাওয়াতও পেশ করুন, বিশেষ করে নিয়মিত নামাজ আদায়ের মন মানসিকতা দিন, কেননা অসুস্থ অবস্থায় অনেক নামাজি ও নামাজের ব্যাপারে উদাসীন হয়ে যায়। নাম্বার ২৫, রোগীকে মাদানী চ্যানেল দেখতে উৎসাহিত করুন এবং সেটার বরকত সম্পর্কে অবগত করুন। নাম্বার ২৬, রোগীকে মাদানী কাফেলায় সফর ও নিজে সফর করতে অক্ষম হলে নিজের পক্ষ থেকে পরিবারের কোনো লোককে সফর করানোর উৎসাহ প্রদান করুন এবং মাদানী কাফেলা সেই বাহার সমূহ শুনান যেগুলোর মধ্যে বরকতের পাশাপাশি রোগীর আরোগ্য লাভ হয়েছে। নাম্বার ২৭, রোগীর পাশে বেশিক্ষণ বসবেন না আর চিৎকার চেঁচামেচি করবেন না, তবে রোগী যদি নিজেই বসিয়ে রাখতে খুশি হয় তবে সম্ভব হলে আপনি তার আগ্রহের প্রতি সম্মান প্রদর্শন করুন। নাম্বার ২৮, অনেক লোকের অভ্যাস হয়ে থাকে যে রোগী অথবা তার স্বজনের নিকট যায় তো কিছু না কিছু চিকিৎসা বলে থাকে, আর অনেকে তো রোগীকে জেদ করে থাকে যে আমি যেই চিকিৎসার কথা বলছি সেটা করে নাও, অমুক ওষুধটি নাও ভালো হয়ে যাবে। রোগীর উচিত যে কারো বলার চিকিৎসা না করা, কেননা অল্প বিদ্যা ভয়ঙ্কর। কারো বলা চিকিৎসা করার পূর্বে নিজের প্রাইভেট ডাক্তারের কাছে জিজ্ঞাসা করে নিন। সাবধান, যে অভিজ্ঞ ডাক্তার না হওয়া অবস্থায় রোগীর চিকিৎসায় হস্তক্ষেপ করে সে গুণাগার। আলা হজরত রহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন, আর অনভিজ্ঞ অর্থাৎ যে অভিজ্ঞ ডাক্তার নয় তার জন্য এই চিকিৎসার মধ্যে হস্তক্ষেপ করা হারাম এবং সেই অর্থাৎ চিকিৎসা হস্তক্ষেপ বর্জন অর্থাৎ চিকিৎসা না করা ফরজ। নাম্বার ২৯, রোগীকে দেখতে যাওয়ার ক্ষেত্রে ফলমূল বা বিস্কুট ইত্যাদি উপহার হিসেবে নিয়ে যাওয়াটা ভালো কাজ, কিন্তু না নিয়ে আসার ক্ষেত্রে সমবেদনাই না করা এবং অন্তরে এই খেয়াল করা যে যদি কিছু না নিয়ে যাই তবে সে কি বলবে যে খালি হাতে দেখতে এসেছে। খালি হাতে হলেও রোগীকে দেখতে যাওয়া উচিত, কেননা এটা না করা সব থেকে বঞ্চিত হওয়ার কারণ। নাম্বার ৩০, সমবেদনা জানাতে গিয়ে অনেক লোক ফুলের তোড়া নিয়ে যায়, এটাও জায়েজ, কিন্তু দেখা গেছে যাকে দেয়া হয়েছে সেটা তার কোনো কাজে আসে না, সুতরাং সেই উপহার সামগ্রী অর্থাৎ গিফট দিন যেটা কাজে আসে। পরামর্শ স্বরূপ আরজ করব ফুলের তোড়ার স্থলে অথবা যেখানে সম্ভব হয় সেখানে মাকতাবুল মদিনা কিছু পুস্তিকা নিয়ে গিয়ে রোগীকে পেশ করুন, যাতে সে সাক্ষাৎকারী আর যদি হাসপাতাল হয় প্রতিবেশী রোগীকে এবং তাদের পরিবারের লোকদেরকে উপহার হিসেবে দিতে পারে, বরং সামর্থ্য অনুযায়ী রোগী স্বয়ং নিজে কিছু পুস্তিকা হাদিয়ার বিনিময়ে ক্রয় করে নিজের সাথে রেখে সওয়াব অর্জন করুন এবং চিন্তা ভাবনা করে পুস্তিকা নির্বাচন করবেন। নাম্বার ৩১, ফাসিকের সমবেদনা করাও জায়েজ, কেননা সমবেদনা ইসলামের অধিকারের অন্তর্ভুক্ত আর ফাসিকও তো মুসলিম। মুরতাদ ও কাফির হারবির সমবেদনা জায়েজ নেই, বর্তমান বিশ্বে সমস্ত কাফির হারবি। নাম্বার ৩৩, বদ মাঝহাব, যার বদ মাঝহাবি কুফর পর্যন্ত পৌঁছে গেছে তাকে দেখতে যাওয়া নিষেধ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাফনের ১৬টি সুন্নত আদব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ৬টি বাণী। নাম্বার ১, যে ব্যক্তি মৃত ব্যক্তিকে কাফন পরিধান করাবে তবে তার জন্য মৃতের প্রতিটি চুলের বিনিময়ে একটি করে নেকি রয়েছে। হযরত আল্লামা আব্দুর রহ মুনাব্বি রহমাতুল্লাহ তাআলা আলাইহি হাদিসে পাকের এই অংশ, যে ব্যক্তি মৃতের কাফন পরিধান করায়, এর ব্যাখ্যায় বলেন, অর্থাৎ যে নিজের খরচে মৃতের কাফনের ব্যবস্থা করল। নাম্বার ২, যে ব্যক্তি মৃতকে কাফন পরায় আল্লাহ পাক তাকে জান্নাতের চিকন ও মোটা রেশমি কাপড়ের পোশাক পরিধান করাবেন। নাম্বার ৩, যে কোনো মৃত ব্যক্তিকে গোসল করায়, কাফন পরিধান করায়, সুগন্ধি লাগায়, জানাজা উঠায়, নামাজ পড়ে ও যেসব দুর্বল বিষয় দৃষ্টিগোচর হয় তা গোপন রাখে, সে নিজের গুণা থেকে এমনভাবে পবিত্র হয়ে যায় যেমনটি সে তার মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়েছিল। হাদিসে পাকের এই অংশটি দুর্বল বিষয় দ্বারা উদ্দেশ্য হল এটি যে যেসব বিষয় প্রকাশ করার মতো উপযুক্ত নয়, যেমন চেহারার রং কালো হয়ে যাওয়া ইত্যাদি। নাম্বার ৫, নিজের মৃতদের উত্তম কাফন দাও, কেননা তারা তাদের কবরে পরস্পরের সাথে সাক্ষাৎ করে আর উত্তম কাফনে গর্ব করে থাকে অর্থাৎ খুশি হয়। নাম্বার ৫, যখন তোমাদের মধ্যে কেউ আপন ভাইকে কাফন পরিধান করায় তবে তাকে যেন ভালো কাফন পরিধান করায়। নাম্বার ৬, নিজের মৃতদের সাদা কাফন দাও, কাফন পরিধান করানোর নিয়ত। নাম্বার ৭, কাফন পরিধান করানোর নিয়ত আল্লাহ পাকে সন্তুষ্টি অর্জনের জন্য এবং নিজের মৃত্যুর পর নিজেকে পরিধানের কাফনকে স্মরণ করতে ফরজ আদায়ের জন্য মৃতকে সুন্নত অনুযায়ী কাফন পরিধান করাবো। নাম্বার ৮, মৃতকে কাফন পরিধান করানো ফরজে কিফায়া, অর্থাৎ কোনো একজনকে পরিধান করানোর দ্বারা সকলের পক্ষ থেকে দায়িত্ব আদায় হয়ে গেল, অর্থাৎ সকলের পক্ষ থেকে ফরজ আদায় হয়ে গেল। নতুবা যারা যারা সংবাদ পেয়েছে এবং কাফন পরিধান করায়নি তারা সকলে গুনাগার হবে। মাসনুন কাফন। নাম্বার ৯, পুরুষের কাফন তিনটি, লিফাফা অর্থাৎ চাদর, ইজার অর্থাৎ তেহবন, কামিজ অর্থাৎ কাফন। মহিলাদের জন্য এই তিনটির পাশাপাশি আরো দুইটি কাপড় রয়েছে, উড়না ও সিনাবন্দ। নাম্বার ১০, যে অপ্রাপ্তবয়স্ক কামভাবে সীমায় পৌঁছে গেছে সে প্রাপ্ত বয়স্কদের হুকুমে রয়েছে, অর্থাৎ বালিককে কাফনের ক্ষেত্রে যতটি কাপড় দেয়া হয়ে থাকে তাকেও ততটি দেয়া হবে, এবং এর চেয়ে ছোট ছেলেকে একটি কাপড় আর ছোট মেয়েকে দুইটি কাপড় দেয়া হয়, আর উত্তম হল উভয়কে পুরো কাফন দেয়া, যদিও বা একদিনের বাচ্চা হোক না কেন। নাম্বার ১১, শুধুমাত্র উলামায়ে কিরাম ও মাশাইখগণকে পাগড়ি সহকারে দাফন করা যেতে পারে, সাধারণ লোকের লাশকে পাগড়ি সহকারে দাফন করা নিষেধ। নাম্বার ১২, পুরুষের শরীরে এমন সুগন্ধি লাগানো জায়েজ নেই যেটাতে জাফরান মিশ্রিত থাকে, মহিলাদের জন্য জাফরান মিশ্রিত সুগন্ধি জায়েজ। নাম্বার ১৩, যে ইহরাম পরেছে আর এই অবস্থায় মারা গিয়েছে তার শরীরেও সুগন্ধি লাগান আর তার মুখ এবং মাথা কাফন দ্বারা ঢেকে দিবেন। কাফনের বিস্তারিত বিষয়াদি। নাম্বার ১৪, লিফাফা অর্থাৎ চাদর, এটি মৃত ব্যক্তির উচ্চতা অনুযায়ী এতটুকু লম্বা হওয়া যেন উভয় দিক থেকে বাঁধা যায়। নাম্বার ২, ইজার অর্থাৎ তেহবন্দ, এতটুকু ছোট মাথার শুরু থেকে পা পর্যন্ত অর্থাৎ লিফাফা থেকে এতটুকু ছোট যেটা বাঁধার জন্য অতিরিক্ত ছিল। নাম্বার ৩, কামিজ অর্থাৎ কাফনি, গর্দান থেকে হাঁটুর নিচ পর্যন্ত এবং এটি সামনে ও পিছনে যেন সমান হয় এবং কাটা থাকে ও আস্তিন ছাড়া। পুরুষ ও মহিলার কাফনের মধ্যে পার্থক্য, পুরুষের কাফন কাঁধের দিক থেকে কাটা থাকবে আর মহিলাদের জন্য সিনার দিক থেকে কাটা থাকবে। নাম্বার ৪, উড়না তিন হাত অর্থাৎ দেড় গজ হওয়া উচিত। নাম্বার ৫, সিনাবন্ধ সিনা থেকে নাভি পর্যন্ত এবং উত্তম হল এটি যে রান পর্যন্ত হওয়া। সাধারণত প্রস্তুত করা কাফন ক্রয় করা হয়ে থাকে সেটা মৃত ব্যক্তির দৈর্ঘ্য অনুযায়ী মাসনুন সাইজ হওয়া জরুরি নয়, এটাও হতে পারে যে এত বেশি লম্বা হয় যা অপচয়ের মধ্যে সামিল হয়ে যায়। সুতরাং সাবধানতা এতে রয়েছে যে কাফনের থান থেকে প্রয়োজন মতো কাপড় কেটে নেয়া। যদি প্রস্তুতকৃত কাফন পরিধান করা হয় তবে অতিরিক্ত কাপড় কেটে নিন। যদি কাফন মৃত ব্যক্তির সম্পদ থেকে ক্রয় করা হয় তবে অতিরিক্ত কাপড় উত্তরসূরিদের মাঝে বণ্টন করা হবে। নাম্বার ১৫, কাফন ভালো হওয়া উচিত, অর্থাৎ দুই ঈদ ও জুমার জন্য যেমন কাপড় পরিধান করত আর মহিলারা যেরকম কাপড় পরে বাবার বাড়ি গিয়ে থাকে সেরকম মূল্যের কাপড় হওয়া প্রয়োজন। কাফন পরিধান করানোর পদ্ধতি। নাম্বার ১৬, গোসল দেওয়ার পর শরীর কোনো পবিত্র কাপড় দিয়ে মুছে নিন যাতে কাফন ভিজে না যায়। কাফন এক বা তিন অথবা পাঁচ বা সাত বার ধুনি দিয়ে দিন, এর চেয়ে বেশি নয়। এরপর এমনভাবে বিছিয়ে দিন যেন লিফাফা অর্থাৎ বড় চাদর, এর উপর তেহবন্দ আর সেটার উপর কাফনই রাখুন। এখন মৃত ব্যক্তিকে এটার উপর শুয়ে দিন এবং কাফন পরিধান করান। এখন মাথা, দাড়ি আর যদি দাড়ি না থাকে তবে চিবুক ও বাকি শরীরের সুগন্ধি লাগান। সে অঙ্গসমূহ যা দ্বারা সিজদা করা হয়ে থাকে অর্থাৎ কপাল, নাক, হাঁটু ও পায়ে কাপড় লাগান। এরপর ইজার অর্থাৎ তেহবন্দ পরিধান করান, প্রথমে বাম দিক থেকে এরপর ডান দিক থেকে। এরপর লিফাফাও এইভাবে প্রথমে বাম দিক থেকে এরপর ডান দিক থেকে জড়িয়ে দিন যাতে একদম উপরে থাকে। মাথা ও পায়ের দিক বেঁধে দিন যাতে উড়না দেখা না যায়। মহিলাদের কাফন পরিধান করিয়ে তার চুলকে দুই ভাগ করে কাফনের উপর সিনার উপরে রেখে দিন এবং উড়না অর্ধপিঠের নিচ থেকে বিছিয়ে দিয়ে মাথার উপর নিয়ে এসে মুখের উপর নিকাবের মতো করে দিন যাতে সিনার উপর থাকে। সেটা দৈর্ঘ্য অর্থাৎ উচ্চতা আধা পিঠ থেকে সিনা পর্যন্ত থাকবে আর প্রস্থ এক কানের লতি থেকে অপর কানের লতি পর্যন্ত। অতঃপর এইভাবে ইজার ও লিফাফা জড়িয়ে দিন। এরপর সবগুলোর উপরে সিনাবন্ধ বুকের উপর থেকে রান পর্যন্ত নিয়ে বেঁধে দিন। আরো বিস্তারিত জানার জন্য বাহারে শরীয়ত প্রথম খণ্ড ৮১৭ পৃষ্ঠা থেকে ৮২২ পৃষ্ঠা পর্যন্ত অধ্যয়ন করুন। জানাজা সম্পর্কিত ১৫টি সুন্নত আদব। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ৪টি বাণী। নাম্বার ১, যার নিকট কোন জানাজার সংবাদ এসেছে আর সে মৃতের পরিবারের লোকদের নিকট গিয়ে তাদেরকে সমবেদনা জানায়, আল্লাহ পাক তার জন্য এক কিরাত সওয়াব লিখে দেন। অতঃপর যদি জানাজার সাথে যায় তবে আল্লাহ পাক দুই কিরাত সওয়াব লিখে দিন। অতঃপর এর পাশাপাশি নামাজ পড়ে তবে তিন কিরাত। অতঃপর কাফন দাফনে উপস্থিত হয় তবে চার আর প্রতিটি কিরাত উহুদ পাহাড়ের সমপরিমাণ। নাম্বার ২, একজন মুসলমানের উপর অপর মুসলমানের ছয়টি হক রয়েছে। তন্মধ্যে হতে একটি হলো এটি যে যখন সে মারা যাবে তখন তার জানাজায় অংশগ্রহণ করা। নাম্বার তিন, যখন কোন জান্নাতি লোক ইন্তেকাল করে তখন আল্লাহ পাক লজ্জাবোধ করেন যে ওসব লোকদের আজাব দিতে যারা তার জানাজায় সাথে হাঁটে আর যারা তার পেছন পেছন চলে এবং যারা তার জানাজার নামাজ আদায় করে। নাম্বার 4, মুমিন বান্দার ইন্তেকালের পর সর্বপ্রথম পুরস্কার হলো এটাই যে তার জানাজায় অংশগ্রহণ করা সকলকে ক্ষমা করে দেয়া হয়। নাম্বার 5, হযরত দাউদ আলাইহিসসালাম আল্লাহ পাকের দরবারে আরজ করেন, হে আল্লাহ, যে শুধুমাত্র তোমার সন্তুষ্টির জন্য জানাজার সাথে গেল তার প্রতিদান কি? আল্লাহ পাক বলেন, যেদিন সে মারা যাবে ফেরেশতারা তার জানাজার সাথে চলবে আর আমি তাকে ক্ষমা করে দেব। নাম্বার 6, হযরত ইমাম মালিক বিন আনাস রাহমাতুল্লাহ তাআলা আলাইহিকে উফাতের পরে কেউ স্বপ্নে দেখে জিজ্ঞাসা করল, মা ফাআলাল্লাহু বিকা, অর্থাৎ আল্লাহ পাক আপনার সাথে কিরূপ আচরণ করেছেন? বললেন, একটি বাক্যের কারণে ক্ষমা করে দিয়েছেন, যেটা হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু জানাজা দেখে বলতেন। সে বাক্যটি হল, সুতরাং আমিও জানাজা দেখে এটাই বলতাম। এই বাক্যটি বলার কারণে আল্লাহ পাক আমাকে ক্ষমা করে দিয়েছেন। নাম্বার 7, জানাজার নামাজে আল্লাহ পাককে সন্তুষ্ট করার, জানাজা নামাজের ফরজ আদায়, শিক্ষা গ্রহণ করতে, মৃত ব্যক্তি ও তার পরিবারের লোকদের মন খুশি করার ইত্যাদি ভালো ভালো নিয়ত সহকারে অংশগ্রহণ করা উচিত। নাম্বার 8, জানাজার সাথে চলার সময় নিজের মৃত্যু এবং ভালো ও মন্দ মৃত্যুর ব্যাপারে চিন্তা ভাবনা করতে থাকুন, কেননা মৃত্যুর সময় জানি না আমার ঈমান নিরাপদ থাকে কি থাকে না। আহ, যেমনি ভাবে আজ এর জন্য যাচ্ছি, একদিন আমাকেও এর মতো করে নিয়ে যাওয়া হবে। যেমনি ভাবে একে মাটির নিচে দাফন করা হবে, আমার সাথেও এরকম হবে। এইভাবে চিন্তা ভাবনা করা ইবাদত ও সওয়াবের কাজ। নাম্বার 9, জানাজা কাঁধে নেওয়া সওয়াবের কাজ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত সাআদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু জানাজা কাঁধে নিয়েছিলেন। নাম্বার 10, হাদিসে পাকে রয়েছে, যে ব্যক্তি জানাজা সাথে নিয়ে 40 কদম হাঁটবে তার 40টি কবিরা গুনাহ মুছে দেওয়া হবে। এছাড়া হাদিস শরীফে রয়েছে যে জানাজার 4টি পায়া কাঁধে নেয় আল্লাহ পাক তাকে চিরতরে মাফ করে দেন। নাম্বার 11, সুন্নত এটি যে একের পর একটি করে 4টি পায়া কাঁধে নেয়া এবং প্রত্যেকবার 10 কদম করে হাঁটা। সম্পূর্ণ সুন্নত হলো এটি যে প্রথমে মাথার ডান দিক থেকে কাঁধে নেয়া, অতঃপর ডান পায়ের দিকে, এরপর মাথার বাম দিক, এরপর বাম পায়ের দিকে, এবং 10-10 কদম চলবে। সুতরাং মোট 40 কদম হলো। কিছু লোক জানাজার সমাগমের মধ্যে ঘোষণা করে 2 কদম করে চলুন, তাদের উচিত যে এভাবে ঘোষণা করা 10 কদম করে চলুন। নাম্বার 12, জানাজা কাঁধে নেওয়ার সময় ইচ্ছাকৃত ভাবে কষ্ট প্রদানের মতো মানুষকে ধাক্কা দেয়া, যেমন কিছু লোক কোনো বড় লোকের জানাজার মধ্যে অথবা যেখানে মুভি ইত্যাদি বানানো হয়ে থাকে সেখানে করে থাকে, এটা নাজায়েজ ও হারাম এবং জাহান্নামে নিয়ে যাওয়ার মতো কাজ। নাম্বার 13, ছোট বাচ্চার জানাজা যদি এক ব্যক্তি হাতে করে নিয়ে যায় তাতেও কোনো সমস্যা নেই, তবে একজনের পর একজন হাতে নিতে থাকুন। মহিলা ছোট হোক বা বড়, জানাজার সাথে যাওয়া নাজাইজ ও নিষেধ। নাম্বার 14, স্বামী তার স্ত্রীর জানাজা কাঁধেও নিতে পারবে, কবরেও নামাতে পারবে এবং মুখও দেখতে পারবে। শুধুমাত্র গোসল দেয়া ও বিনা অন্তরায় কোনো কাপড়বিহীন শরীরে হাত দেয়া নিষেধ। নাম্বার 15, জানাজার সাথে উচ্চ আওয়াজে কালিমায়ে তাইয়িবা অথবা কালিমায়ে শাহাদাত অথবা হামদ ও নাত ইত্যাদি পাঠ করা জায়েজ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কবর ও দাফনের 5টি সুন্নত আদব। নাম্বার 1, আল্লাহ পাক ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলাম নাজআলিল আরদু কিফাতা আহিয়াআন ওয়া আমওয়াতা। কানজুল ইমান থেকে অনুবাদ, আমি কি জমিনকে একত্রকারী করিনি তোমাদের জীবিত ও মৃতদের? এই আয়াতের ব্যাখ্যা নুরুল ইরফান এর মধ্যে রয়েছে এইভাবে যে জীবিতরা জমিনের পিঠে আর মৃতরা জমিনের পেটে একত্রিত রয়েছে। নাম্বার 2, মৃতকে দাফন করা ফরজে কিফায়, অর্থাৎ একজনও যদি দাফন করে তবে ফরজ আদায় হয়ে গেল, নতুবা যার যার নিকট সংবাদ পৌঁছেছিল তার আর দাফন করল না তারা সবাই গুনাগার হল। এটা জায়েজ নেই যে মৃতকে জমিনের উপর রেখে দেয়া আর চারিদিক থেকে দেয়াল স্থাপন করে বন্ধ করে দেয়া। নাম্বার 3, কবর ও আল্লাহ পাকের নিয়ামত, যার মধ্যে মৃতকে দাফন করা হয় যাতে পশু ও অন্যান্য কোনো জিনিস সেটাকে অপমান না করে। নাম্বার 4, সালেহিন অর্থাৎ নেককার বান্দাদের নিকটবর্তী দাফন করা উচিত, কেননা তাদের নৈকট্যতার বরকত নসিব হয়ে থাকে। যদি আল্লাহর পানা আজাবের উপযুক্ত অর্থাৎ আজাবের হকদার হয়ে যায় তবে তিনি সুপারিশ করেন, যে রহমত সেই বান্দার উপর অর্থাৎ নেককার বান্দার উপর নাজিল হয় তাকে অর্থাৎ গুনাহগার বান্দাকেও আবৃত করে নেয়। হাদিসে পাকে রয়েছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিজেদের মরহুম অর্থাৎ মৃত লোকদেরকে ভালো লোকদের সাথে দাফন করো। নাম্বার 5, রাতে দাফন করাতে কোনো অসুবিধা নেই। নাম্বার 6, একটি কবরে একজনের চেয়েও বেশি বিনা কারণে দাফন করা জায়েজ নেই, আর প্রয়োজন পড়ে তো করা যেতে পারে। নাম্বার 7, জানাজা কবর থেকে কিবলার দিকে করে রাখা মুস্তাহাব, যাতে মৃত ব্যক্তিকে কিবলার দিকে কবরে নামানো যায়। কবরের ডান পাশে অর্থাৎ পায়ের দিকে জায়গায় রেখে মাথার দিক দিয়ে আনবেন না। নাম্বার 8, প্রয়োজন সাপেক্ষে দুই অথবা তিনজন অথবা উত্তম হল শক্তিশালী এবং নেককার বান্দা কবরে নামা। মহিলাদের লাশের ক্ষেত্রে মাহরামরা নামবেন, এটা সম্ভব না হয় তবে অন্যান্য আত্মীয়রা, এটাও যদি সম্ভব না হয় তবে পরহেজগারগণ নামবেন। নাম্বার 9, মহিলার লাশকে নামানো থেকে শুরু করে তক্তা লাগানো পর্যন্ত কোনো কাপড় দ্বারা ঢেকে রাখুন। নাম্বার 10, কবরে নামানোর সময় এই দোয়া পড়ুন, বিসমিল্লাহি ওয়া বিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। নাম্বার 11, মৃত ব্যক্তিকে ডান কাত করে শোয়াবেন এবং এর চেহারা কিবলার দিকে করে দিবেন এবং কাফনে বাদ খুলে দিন, কেননা এটার আর প্রয়োজন নেই, না খুললে কোনো অসুবিধা নেই। নাম্বার 12, কাফনের গিট যিনি খুলবেন তিনি এই দোয়া পড়বেন, আল্লাহুম্মা লা তাহরিমনা আজরাহু ওয়া লা তাফতিননা বাআদাহু। নাম্বার 13, কবরের মুখ ইট দ্বারা বন্ধ করে দিন, যদি জমিন নরম থাকে তবে কাঠের তক্তা লাগানোও জায়েজ। নাম্বার 14, এখন মাটি দিয়ে দিন, মুস্তাহাব হলো এটি যে মাথার দিক থেকে উভয় হাত দ্বারা তিনবার মাটি দিন। প্রথমবার বলুন মিনহা খলকনাকুম, দ্বিতীয়বার ওয়া ফিহা নুঈদুকুম, তৃতীয়বার ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলুন। এখন অবশিষ্ট মাটি বেলচা ইত্যাদি দিয়ে ঢেলে দিন। নাম্বার 15, যতটুকু মাটি কবর থেকে বের হয়েছে তার চেয়ে বেশি দেয়া মাকরু, হাতে যে মাটি লেগেছে সেগুলো ঝেড়ে নিন অথবা ধৌত করে নিন। নাম্বার 17, কবরকে বর্গাকার অর্থাৎ চার কোণা বিশিষ্ট বানাবেন না, বরং এতে উটের কুজের মতো করে ঢালু রাখুন, দাফনের পর এটার উপর পানি ছিটিয়ে দেওয়া উত্তম। কবর এক বিঘত উঁচু অথবা স্বাভাবিকের চেয়ে একটু বেশি করবেন। দাফনের পর কবরে আজান দেওয়া সওয়াবের কাজ এবং এটি মৃত ব্যক্তির জন্য উপকারী। নাম্বার 18, মুসাব হলো এটি যে দাফনের পর কবরে সূরা বাকারার প্রথম ও শেষ আয়াত পাঠ করা, মাথার দিকে আলিফ লাম মিম থেকে শুরু করে মুফলিহুনা পর্যন্ত, আর পায়ের দিকে আমানার রসুল থেকে শুরু করে সুরার শেষ পর্যন্ত পাঠ করুন। নাম্বার 19, দাফনের পর কবরে এতটুকু সময় অবস্থান করা মুস্তাহাব, যতটুকু সময় উট জবাই করে মাংস বন্টন করে দেয়া হয় তার অবস্থান করার দ্বারা মৃত ব্যক্তির উনস হবে, অর্থাৎ ভালোবাসা ও প্রশান্তি লাভ করবে এবং মুনকার নাকিরের উত্তর দেওয়ার ক্ষেত্রে ভয় হবে না। এবং এতটুকু সময় তিলাওয়াত করা এবং মৃত ব্যক্তির জন্য ইস্তিগফারের দোয়া করুন, আর এই দোয়া করুন যেন মুনকার নাকিরের প্রশ্নে অটল থাকে। নাম্বার 20, সাজারা বা আহাদনামা কবরে রাখা জায়েজ এবং উত্তম হলো এটি যে মৃত ব্যক্তির চেহারা সামনে কবরের দিকে খোদাই করে লিখে দেয়া, বরং দূরে মুখতারে কাফনে আহাদনামা লিখা জায়েজ বলা হয়েছে আর বলেছেন যে এতে মাগফিরাতের আশা রয়েছে, এবং মৃত ব্যক্তির সিনা ও কপালে বিসমিল্লাহির রহমানির রহিম লিখা জায়েজ। এক ব্যক্তি এটার জন্য ওসিয়ত করেছিল, ইন্তেকালের পর বুক ও কপালে যেন বিসমিল্লাহির রহমানির রহিম লিখে দেয়া হয়। অতঃপর কেউ তাকে স্বপ্নে দেখল, অবস্থা জিজ্ঞাসা করল, তখন বলল যখন আমাকে কবরে রাখা হলো আজাবের ফেরেশতারা আসলো। ফেরেশতারা কপালে যখন বিসমিল্লাহির রহমানির রহিম লিখে দেখলেন তখন বললেন তুমি আজাব থেকে বেঁচে গেলে। নাম্বার 21, এরকম হতে পারে যে কপালে বিসমিল্লাহির রহমানির রহিম লিখুন আর সিনায় কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তবে গোসল দেওয়ার পর কাফন পরিধান করানোর পূর্বে কালিমাগুলো আঙ্গুল দ্বারা লিখবেন, কলম দিয়ে লিখবেন না। নাম্বার 22, কবর থেকে মৃত ব্যক্তির হাড় বাইরে বেরিয়ে আসলে তবে সেই হাড়গুলো দাফন করা ওয়াজিব। কবরস্থানে হাজিরি দেওয়ার 21টি সুন্নত আদব। প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের তিনটি বাণী। নাম্বার 1, আমি তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম, তবে এখন তোমরা কবর জিয়ারত করো, কেননা এটি দুনিয়ার প্রতি বিমুখতার কারণ ও আখিরাতের কথা স্মরণ করিয়ে দেয়। নাম্বার 2, যখন কোনো এমন ব্যক্তি কবরের পাশ দিয়ে অতিক্রম করে যাকে সে দুনিয়াতে চিনত আর তাকে সালাম দেয়, তবে সেই মৃত ব্যক্তি তাকে চিনে ও তার সালামের উত্তর দেয়। নাম্বার 3, যে তার পিতামাতা উভয় অথবা কোনো একজনের কবর প্রতি জুমার দিন জিয়ারত করবে তার মাগফিরাত হয়ে যাবে এবং তাকে নেককার হিসেবে লিখা হবে। নাম্বার 4, মুসলমানদের কবর জিয়ারত করা সুন্নত এবং আউলিয়া কিরামের মাজার ও শহীদগণের মাজারে হাজিরি দেওয়া সৌভাগ্যের ব্যাপার এবং তাদের জন্য ইসালের সওয়াব করা পছন্দনীয় আমল ও সওয়াবের কাজ। নাম্বার 5, আল্লাহর ওলির মাজার শরীফ বা যে কোনো মুসলমানের কবর জিয়ারত করতে যান, তবে মুসাব হলো এটি যে প্রথমে নিজের ঘরে মাকরু সময় না হয় তবে দুই রাকাত নফল নামাজ আদায় করুন, প্রতি রাকাতে সূরা ফাতিহার পর একবার আয়াতুল কুরসি এবং তিনবার সূরা ইখলাস পাঠ করুন এবং নামাজের সওয়াব কবরবাসীকে পৌঁছে দিন। আল্লাহ পাক সেই মরহুম বান্দার কবরের নূর সৃষ্টি করবেন এবং সেই ইসালের সওয়াবকারী ব্যক্তিকে অনেক সওয়াব দান করবেন। নম্বর ৬ মাজার শরীফ বা কবর জিয়ারত করার সময় রাস্তায় কোনো অহেতুক কথাবার্তা না বলা। নম্বর ৭ কবরে চুমা দিবেন না, হাতও লাগাবেন না, বরং কবর থেকে কিছু দূরে দাঁড়ানো উচিত। নম্বর ৮ কবরে তাজিমে সিজদা করা হারাম, আর যদি ইবাদতের নিয়তে থাকে তবে কুফর। নম্বর ৯ কবরস্থানে সেই সাধারণ রাস্তা দিয়ে চলুন যেখানে অতীতে কখনো কোনো মুসলমানের কবর ছিল না। যে রাস্তা নতুন তৈরি করা হয়েছে সেগুলো দিয়ে চলাচল করবেন না। ফতোয়া শামিতে রয়েছে কবরস্থানে কবর বিলীন করে যে নতুন রাস্তা তৈরি করা হয় সেটা দিয়ে চলাচল করা হারাম, বরং যদি নতুন রাস্তার শুধুমাত্র ধারণা হয় তবে সেটার উপরও চলাচল নাজায়েজ ও গুনাহ। নাম্বার ১০ অনেক আউলিয়ার মাজারে দেখা গেছে জিয়ারতকারীদের সুবিধার জন্য মুসলমানদের কবর ভেঙে সমতল বানিয়ে দেওয়া হয়েছে। এরকম সমতল জায়গায় ঘুমানো, চলাচল করা, দাঁড়ানো, তিলাওয়াত ও জিকির আজকারের জন্য বসা ইত্যাদি হারাম, দূর থেকেই ফাতিহা পাঠ করে নিন। নাম্বার ১১ কবর জিয়ারত করার সময় কবরবাসীর দিকে চেহারা করে দাঁড়িয়ে যান, আর সেই কবরবাসীর পায়ের দিক দিয়ে যান যাতে তার দৃষ্টির সামনে হয়, মাথার দিক দিয়ে যাবেন না, কেননা তখন তাকে মাথা ঘুরিয়ে দেখতে হয়। নাম্বার ১২ কবরস্থানে এইভাবে দাঁড়াবেন যেন কিবলার দিকে পিঠ এবং কবরবাসীর চেহারার দিকে মুখ থাকে। এরপর বলুন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, ইয়াগফিরুল্লাহু লানা ওয়ালাকুম, আনতুম লানা সালাফুন ওয়া নাহনু বিল আসার। অনুবাদ, হে কবরবাসী, তোমাদের উপর সালাম বর্ষিত হোক, আল্লাহ পাক আমাদের ও তোমাদের ক্ষমা করুক, তোমরা আমাদের পূর্বে চলে গেছো আর আমরা তোমাদের পরে আগমনকারী। নাম্বার ১৩ যে ব্যক্তি কবরস্থানে প্রবেশ করে সে যেন এটা বলে,
আল্লাহুম্মা রব্বাল আজসাদি আলবালিয়াতি ওয়াল আইযামি আন-নাখিরাতিল লাতি খরাজাত মিনাদ দুনিয়া ওয়া হিয়া বিকা মুমিনাতুন আদখিল আলাইহা রাওহাম মিন ইনদিক ওয়া সালামাম মিন্নি।
অনুবাদ, হে আল্লাহ পাক, হে গলে যাওয়া দেহসমূহ আর পচে যাওয়া হাড়সমূহের প্রতিপালক, যারা দুনিয়া থেকে ঈমান সহকারে বিদায় নিয়েছে, তুমি তাদের উপর তোমার রহমত ও আমার সালাম পৌঁছে দাও। তখন হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত যত মুমিন ইন্তিকাল করেছে সকলে সেই দোয়াকারীর জন্য মাগফিরাতের দোয়া করবে। নাম্বার ১৪ প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি কবরস্থানে প্রবেশ করে অতঃপর সূরা ফাতিহা, সূরা ইখলাস ও সূরা তাকাসুর পাঠ করে, এরপর এই দোয়া করে, হে আল্লাহ পাক, আমি যা কিছু কুরআন পড়েছি সেগুলো সওয়াব এই কবরস্থানের মুমিন পুরুষ ও মুমিন মহিলাদের নিকট পৌঁছে দাও, তখন কিয়ামতের দিন সকল মুমিন সেই ইশারা সবকারীর জন্য সুপারিশ করবে। নাম্বার ১৫ হাদিসে পাকে রয়েছে, যে ব্যক্তি ১১ বার সূরা ইখলাস অর্থাৎ কুল হুয়াল্লাহু আহাদ এই সূরা সম্পূর্ণ পাঠ করে সেগুলো সওয়াব মৃতদের কবরে পৌঁছে দেয়, তখন মৃতদের সমপরিমাণ সে ইসালের সবকারীও সওয়াব পাবে। নাম্বার ১৬ কবরের উপর আগরবাতি জ্বালাবেন না, কেননা এটা বেয়াদবি ও মন্দ কাজ। তবে যদি উপস্থিত লোকদের নিকট সুগন্ধি পৌঁছানোর জন্য লাগানো হয়, তবে কবরের পাশে খালি জায়গা থাকে তবে সেখানে লাগান, কেননা সুগন্ধি লাগানো পছন্দনীয় কাজ। নাম্বার ১৭ আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি অন্য এক জায়গায় বলেন, সহিহ মুসলিম শরীফে হযরত আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি তার উফাতের সময় নিজের পরিবারের লোকদের বলেন, যখন আমি উফাত লাভ করব তখন আমার সাথে না কোনো বিলাপকারী যাবে আর না আগুন। নাম্বার ১৮ কবরের উপর চেরাগ বা জ্বলন্ত মোমবাতি ইত্যাদি রাখবেন না, তবে রাতে রাস্তায় চলাচলকারী ও তেলাওয়াতকারীদের জন্য আলো দেওয়া উদ্দেশ্য হয়, তবে কবরের এক পাশে খালি জায়গায় মোমবাতি বা চেরাগ রাখুন, তবে সেই খালি জায়গায় যেন পূর্বে কবর ছিল আর এখন বিলীন করে দেওয়া হয়েছে এমন না হয়। নাম্বার ১৯ কবর জিয়ারতের জন্য এই চার দিন উত্তম, যথা সোমবার, বৃহস্পতিবার, জুমাবার, শনিবার। জুমার দিন ফজর নামাজের পর কবর জিয়ারত করা উত্তম। নাম্বার ২০ মুবারকময় রাতসমূহে কবর জিয়ারত করা উত্তম, বিশেষ করে শবে বরাত। এমনিভাবে বরকতময় দিনসমূহে কবর জিয়ারত করা উত্তম, যেমন দুই ঈদের দিন, ১০ মুহররমুল হারাম ও আশারায়ে জিলহজ অর্থাৎ জিলহজের প্রথম ১০ দিন। নাম্বার ২১ কবরস্থানে হাজিরি দেওয়ার সময় অহেতুক কথাবার্তা ও উদাসীনপূর্ণ চিন্তাভাবনা করার পরিবর্তে নিজের মৃত্যুর কথা স্মরণ করে সম্ভব হয়তো অশ্রু প্রবাহিত করুন এবং গুনাহসমূহের কথা স্মরণ করে নিজেকে কবরের আজাবের ব্যাপারে ভীত সন্ত্রস্ত হন। তবা করুন এবং এই কল্পনা করুন যে যেমনিভাবে আজ এই কবরবাসীগণ আপন আপন কবরে একা শুয়ে আছে, অতি শীঘ্রই আমিও এইভাবে অন্ধকার কবরে একা পড়ে থাকব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।